বাংলাদেশের শপথ নিয়েছে 47 সদস্যের নতুন মন্ত্রিসভা, আর সেক্ষেত্রে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জানিয়েছেন তার দল সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে না। এই যখন অবস্থা, সেই বাস্তবতায় আমাদের আজকের আলাপন, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এবং সংসদীয় ব্যবস্থা। আর এই আলাপনে মূলত আমরা জানার চেষ্টা করব নতুন মন্ত্রিসভা ঠিক কতটা ভালো হলো, কেমন হলো, নতুন মুখগুলো কতটা বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে, একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা ঠিক কতটা কার্যকর হবে তা নিয়েও আমরা আলোচনা করব। আর সেক্ষেত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও আমাদের সময় .com এর সম্পাদক নাঈমুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে শ্রোতা এবং দর্শক যারা আমাদের বেতারে অনুষ্ঠানটি শুনছেন এবং ফেসবুকে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি আবারও একবার জানিয়ে দিই, 202-619-3062। চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। প্রথমেই ডক্টর আসিফ নজরুল, আপনার কাছেই যেতে চাই, নতুন মন্ত্রিসভা ঠিক কতটা পছন্দ হয়েছে আপনার?
নতুন মন্ত্রিসভা নিয়ে আসলে আমি খুবই আনন্দের সাথে আলাপ করতে পারছি না, কারণ আমি এসব নির্বাচনে শুরুতে নির্বাচনে প্রচারণাকালে নির্বাচনকালীন সময়ে যে সমস্ত অনিয়মের অভিযোগ রয়েছে এই সমস্ত অভিযোগ কোনো রিজলভ হয় নাই, এই সমস্ত অভিযোগ কোনো বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া যায় নাই। এরকম একটা পরিস্থিতি যখন একটা মন্ত্রিসভা গঠিত হয় তখন খুব মানে মুক্ত মন নিয়ে আনন্দিত চিত্তে আলোচনা করা যায় না। ওই সমস্ত প্রসঙ্গ যদি আপনি পুরাপুরি বাদ রাখতে বলেন তাহলে বলতে পারি মন্ত্রিসভাতে কয়েকটা বৈশিষ্ট্য আমার কাছে চোখে পড়েছে। একটা হচ্ছে কয়েকজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল, যেমন নৌ পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি প্রশ্নপত্র ফাঁস রোধ করতে ব্যর্থ হয়েছেন, ব্যাংকিং সেক্টরে নজিরবিহীন লুটপাট ঘটেছে অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল। তো এই সমস্ত জায়গাতে নতুন মানুষ আনা হয়েছে, যাদের কানা হচ্ছে যেমন ধরেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল বা লোটাস কামাল সাহেব, উনি খুবই পড়াশোনা করা মানুষ, এখন কতটুকু আপনার অনেস্টলি কাজ করবে সেটা তো আর জানি না, কারণ প্রথম যখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন উনি বাংলাদেশে সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মানে কি বলবো একটা অসাধারণ মানুষ হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু উনি শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। আমি একজন ইউনিভার্সিটি শিক্ষক, আমি আপনাকে বলি আমরা যখন পরীক্ষা নেই মাঝে মাঝে এমন ছাত্র পাই যে একটা শব্দ একটা লাইন লিখতে পারে না ঠিক মতো, অথচ এত ভালো রেজাল্ট করে আসছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, তখন ওনার প্রতি প্রচন্ড রাগ লাগতো যে এটা কি সিস্টেম উনি করে গেছেন। হ্যাঁ, ফলে এখানে ভালো লোক আছে, এখন ওনারা পারফর্ম করতে পারবে কিনা, কারণ একটা সরকার ব্যবস্থার মধ্যে যদি জবাবদিহিতা না থাকে আর একটা সরকার ব্যবস্থার মধ্যে যদি সকল প্রতিষ্ঠান দুদক বলেন, তারপরে আপনার পুলিশ বলেন, তারপরে আপনার আদালত বলেন, সবার যদি টার্গেট শুধু হয় বিরোধী দল বা সমালোচনাকারী কারা সরকারের সাথে ভিন্ন মত পোষণকারী তারা, তখন হয় কি ওই সরকারটা ঠিক মতো ফাংশন করতে পারে না। তো এখানে যদি একটা খুব শক্তিশালী বিরোধী দল, সত্যিকারের বিরোধী দল থাকতো তাহলে জবাবদিহিতার অন্তত একটা শর্ত পূরণ হতো। ফলে আমি শুধু আপনি ফেস দেখে যদি আশাবাদী হতে বলেন, আশাবাদী হতে পারি, ভালো ভালো কিছু ইয়াং কে নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা খুব যৌক্তিক আশাবাদ না আর কি, এটা জাস্ট বলার বলা আর কি।
জি, আপনি যেমনটা বলছিলেন যে
বোঝা সম্ভব না,
জি আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনী অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং সেগুলোর এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি, আপনি জানতে চাইছিলেন সেগুলো যদি বাদ দিয়ে আমরা আলোচনা করতে চাই তাহলে আপনি আপনার মন্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আমরা সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। শুরুতেই একটু নতুন মন্ত্রিসভা নিয়ে জেনে নেই, তারপর আমরা আসলে সংসদীয় ব্যবস্থা নিয়ে যখন আলোচনা করব তখন নিশ্চয়ই এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটু যেতে চাই নাঈমুল ইসলাম খান, আপনার কাছে শপথ তো হয়ে গেল, কেমন দেখছেন নতুন মন্ত্রিসভাকে?
প্রথম কথা হচ্ছে যে আমি আসিফ নজরুল যেভাবে বিষয়টা আলোচনা করেছেন ওটা যদি সুযোগ থাকে সেখানেও আমরা আলোচনায় যেতে পারি, তবে আপনার প্রাথমিক প্রশ্নটা ছিল যে মন্ত্রিসভা যেমন হলো তার সম্পর্কে আমার প্রতিক্রিয়া। এখন আমাদের যে বাস্তবতা, আমাদের এখানে মন্ত্রিসভাটা আসলে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা, এটা আমরা যদিও বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপের ডেমোক্রেসি, এটা টাইপের বটে, এটা কিন্তু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি না, পার্লামেন্টটা আমাদের ওভাবে কাজ করে না। এগুলি কিন্তু বড় বড় ইস্যুজ যেগুলি আমাদের পলিটিশিয়ান এবং অন্যান্যরা এটা নিয়ে আমরা বারবার কথা বলি, এর উইকনেসেস গুলি। এখন আমরা যখন সমালোচনাও করবো, মূলত সমালোচনাটা দিয়ে আসবে কিন্তু ওই আমাদের সিস্টেমের প্রবলেমের জন্য। কিন্তু মন্ত্রিসভা এস সাচ, বাংলাদেশে যদি গুরুত্বপূর্ণ কোন মন্ত্রী ব্যাপার থাকে, আমরা ঐতিহ্যগত ভাবেই দেখেছি যে সবাই দেখে যে অর্থমন্ত্রীটা পারফেক্ট কিনা, মানে অর্থমন্ত্রী জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রাইম মিনিস্টার কাজ করেন ম্যাক্সিমামটা। এখানে প্রধানমন্ত্রী ধারণা দেন, তার তার যেটা প্রায়োরিটিস বলেন, তার ভিশন শেয়ার করেন, কিন্তু অর্থমন্ত্রী মোর ইন্ডিপেন্ডেন্টলি নিজের যোগ্যতায় কাজটা করতে হয়। এই জন্য আশিক নজরুল সেই দিকটা হয়তো গুরুত্ব দিয়েছেন। এবং আমার ধারণা আমাদের এই অর্থমন্ত্রী হাইলি কোয়ালিফাইড, আশিক নজরুল বলেছেন তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তার জীবনে, তিনি এখানে তার যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছেন যে ওয়ান অফ দি মানে গোল্ডেন বয় ইন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, নাম্বার টু ওনার যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, উনি বাংলাদেশের ক্রিকেটকে বাণিজ্য সফল করা, গ্ল্যামারাস করার তার যে ভূমিকা, তিনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন অর্থ মন্ত্রণালয়ের তখন যে তার ভূমিকা এবং স্ট্রেট ফরওয়ার্ড ভূমিকা, তারপরে পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, এখন আসলেন অর্থ মন্ত্রণালয়ে, আমি মনে করি যে হি ইজ ইউনিকলি কোয়ালিফাইড। এন্ড আমাদের সবাই ভীষণ আশাবাদী হওয়ার কারণ আছে অ্যাবাউট আহম মুস্তফা কামাল, মানে উনি লোটাস কামাল নামে বেশি সমধিক পরিচিত, ওনার ব্যাপারে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও জাতিসংঘে দুইটা টার্ম উনি দীর্ঘদিন কাজ করেছেন, আশা করা যায় তিনিও এখানে স্বচ্ছন্দে দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আর অন্যান্য যে মন্ত্রণালয় গুলো, এগুলো কিন্তু মোর অর লেস প্রধানমন্ত্রীর মানে প্রায় প্রত্যক্ষ ভূমিকায় চলে, মন্ত্রীরা থাকেন। আপনি যে মন্ত্রণালয় মনে করেন, তথ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় টেলিভিশনের লাইসেন্স দেয়, এটা বই পড়তে, কিন্তু এটার আসলে অনুমোদন প্রাইম মিনিস্টার অফিস থেকেই আসে। এখন এইগুলির আলোচনা যখন আমরা করব তখন এটা ভিন্ন। আমি মনে করি এই মন্ত্রিসভাটা শেখ হাসিনার চয়েস, তিনি তার নিজের চয়েসের কিছু অভিজ্ঞ এবং কিছু তরুণকে নিয়ে সাজিয়েছেন একটা সভা, যেটা তার পৌরোহিত্য করতে শি উইল ফিল ভেরি কমফোর্টেবল, এবং সবাইকে দৌড়িয়ে মানে দাপিয়ে কাজ আদায় করার, আমি আবারও বলি কাজ আদায় করার, এবং উনি যদি উনি নিশ্চয়ই চাইবেন তারা যেন দুর্নীতিকে প্রশ্রয় না দেয়, পদে পদে আমি আবারও বলি পদে পদে তাদেরকে শাসন করা, তদারকি করা। আমার মনে হয় ওনার এরকম একটা ইচ্ছা আছে। আজকে আপনি যে আমাকে জিজ্ঞাসা করলেন যে মন্ত্রিসভাটা কেমন হয়েছে, খুব ইন্টারেস্টিং হলো বঙ্গভবনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার মন্ত্রিসভা কেমন হয়েছে। আমি আপনাকে এখন যা বললাম আমি প্রধানমন্ত্রীকে সেটাই বলেছি।
আপনি যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে এবং আপনি যা বলেছেন আমাদেরকে তাই জানিয়েছেন, জি বলুন, আমরা শুনছি আপনি বলুন।
আমার কথা শেষ, মানে এই কথাগুলো আমি প্রধানমন্ত্রীকে সংক্ষেপে বলেছি। তখন সেখানে অর্থমন্ত্রী লোটাস কামালও দাঁড়ানো ছিলেন, উনিও ছিলেন।
আমরা আসলে গতকাল যখন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে তখন থেকে একটি আলোচনা মানুষের মধ্যে রয়েছে যে শরিক মহাজোটের শরিক দল থেকে কোনো মন্ত্রী নেওয়া হয়নি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি মন্ত্রিসভায়। এবং আজ আমরা দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে আসলে দল থেকে সরকারকে একটু আলাদা করার জন্যই এই পদক্ষেপ। আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে আসলে সিনিয়র নেতাদের বাদ দেয়া অথবা মহাজোটের শরিকদের বাদ দেয়া, এর কি অন্য কোনো কারণ রয়েছে? বিশেষ করে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন, আপনি সেই মন্তব্যকে কি সমর্থন করেন? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি সমর্থন করে এই মন্তব্য?
আমার কাছে একটা জিনিস রিমার্কেবল লেগেছে, আমি জানি না কেউ নোটিস করেছে কিনা। আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রিসভাতে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর তীব্র বিরোধিতাকারী ছিলেন, এমনকি বঙ্গবন্ধুকে রাজনৈতিক ভাবে নিঃসঙ্গ দুর্বল করার ক্ষেত্রে ওনাদের বিরাট বড় ভূমিকা ছিল। ওনারা শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিল দেখে কেউ কিছু প্রশ্নও তুলত যে বঙ্গবন্ধুর আপনার এত নির্দয় সমালোচনাকারী, বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণাকারী, সশস্ত্র সংগ্রামকারী এমন লোকরাও প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাতে ছিল। এবং তাদের
এমন লোকরা কি একজন একজন নাকি বেশ কয়েকজন? আসিফ নজরুল,
কয়েকজন বলতে পারেন, আপনি যদি নাম বলতে বলেন নাম বলতে পারি, কয়েকজন ছিল, একজন না কয়েকজন ছিল, ঠিক আছে। এখন ধরেন আপনি আপনি কি জানেন না এখানে কারা কারা ছিল, একজন কি ছিল, একজনের নাম বেশি শোনা যায়।
হ্যাঁ,
আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হয়েছে এমনকি এমন কেউ কেউ ছিল যাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় যারা কোন রোল রাখেন নাই, এটাকে ঠেকানোর জন্য রোল রাখেন নাই, এটাকে ঠেকানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেই ভূমিকা পালন করা উচিত ছিল সেটা করেন নাই, এরকম আলোচনা বাংলাদেশে বহু পথে যাবত আছে। এই ধরনের লোকগুলাকে আমার মনে হয় না আমাদের বর্তমান প্রধানমন্ত্রী খুব কমফোর্টেবল ফিল করছেন, হয়তো পরিস্থিতির কারণে উনাদেরকে ইউজ করার জন্য বা উনাদেরকে কোনো একটা, উনি খুবই কৌশলী মানুষ আমাদের প্রধানমন্ত্রী, হয়তো এর জন্য রেখেছিলেন, এখন হয়তো উনার মনে হয়েছে ওদেরটা দরকার নাই আর এদের বাদেন আর উনি নিতে চান না। তো সেটা আমার কাছে রিমার্কেবল লেগেছে। আরেকটা জিনিস আপনার রিমার্কেবল লেগেছে, যেমন ধরেন আপনি উনি একটু ইয়াংদেরকে নিয়েছেন, উনার এই জিনিসটা আমার ভালো লাগে। উনি অনেক সময় চেষ্টা করেন, এমনকি উনি ছাত্রলীগের নেতৃত্বের মধ্যে সবসময় রিনিউ করার চেষ্টা করেন, এগুলি ভালো লেগেছে। কিন্তু চূড়ান্ত বিচারে ধরেন আজকে যদি একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হতো এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ জিতে আসতো এবং আওয়ামী লীগ যদি ধরেন 180 আসন পেতো, একটা ফ্রি ফেয়ার ইলেকশনও যদি হতো এবং একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, তখন আমি আপনাকে বলতে পারতাম এই মন্ত্রিসভা নিয়ে আমি অনেক আশাবাদী। এখন রাষ্ট্রে কোথাও কোনো জবাবদিহিতাই নাই, একমাত্র জবাবদিহিতা হচ্ছে শুধু প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটা সিস্টেমে তো একটা মন্ত্রিসভা বা খুব ভালো ফাংশন করার কথা না। আমি আশা করি আমার বক্তব্য মিথ্যা প্রমাণিত করে ওনারা অসাধারণ দেখাতে কাজ করবেন, কারণ বাংলাদেশে হয় কি আপনার, আমরা তো বিভিন্ন ধরনের কুশাসন দেখেছি গত কয়েক বছরে, আপনি দেখেছেন রাজপথে যখন ছাত্ররা নেমেছে কত স্বতঃস্ফূর্ত ভাবে স্কুলের বাচ্চা ছেলেরাও নেমে এসেছিল, সড়ক হাতে এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছে আপনার, যখন আপনার কোনো একটা স্কোপ পেয়েছে মানুষ প্রতিবাদ করার, সবাই রাস্তায় নেমে এসেছে চেষ্টা করেছে বলার জন্য, এখন আপনার এটা বিভিন্নভাবে দমন করা হয়েছে, কিন্তু মানুষের তো অনেক কিছু প্রশ্ন রয়েছে। এবং আমার কাছে খুব বেদনাদায়ক লাগে, আমার আমার কাছে বুক ভেঙে যায় এটা বলতে গেলে, একটা রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লোপাট করে দেওয়া হয়েছে, সমস্ত রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা লোপাট করে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা, এগুলি ডকুমেন্ট পত্রিকা আছে কেউ প্রতিবাদ করে, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন আপনি বলেন এরকম একটা সরকার যখন একটা কয়েকটা নতুন মুখ আনলো, আমরা কি কারণে বলবো যে আমি খুবই আশাবাদী, আমি আশাবাদী থাকতে চাই এটা বলতে পারি। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের এটা ওভার ডিউ হয়ে গেছে যে এই দলটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেই দলের আমলে কেন সরকারি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হবে, কেন বিদেশে এত টাকা পাচার হবে, কেন গুম হবে, কেন মানুষে আপনার এত দলীয়করণ হবে, এটা তো তাদের সুযোগ এসেছে। আপনি যেভাবে ইলেকশনে জিতেন, আপনি গুড গভর্নেন্স দেন, গুড গভর্নেন্স দিলেও তো মানুষ মনে করবে আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট আমরা কিছু তো পেয়েছি। এখন আপনি যদি প্রশ্নবিদ্ধ ভাবে নির্বাচনে জিতে এসে লোকের মুখ বন্ধ করার জন্য কঠিন কঠিন আইন করেন, এর বিরুদ্ধে মামলা দেন, ওরে গ্রেপ্তার করেন, ওরে সেট করেন, বিভিন্নভাবে হুমকি দেন, তাহলে তো এটা আওয়ামী লীগ মনে হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে ডেমোক্রেটিক একটা দল, আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই দলের থেকে কি আমরা এগুলি আশা করবো? তো সেটা আপনার সেই দুর্ভাবনা তো আওয়ামী লীগ আমাদেরকে দূর করতে পারে নাই। আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনি নাইম ভাইকে জিজ্ঞেস করেন উনি একজন সাংবাদিক, তার কোনো দোষ ছিল? রিটার্নিং অফিসার যেটা বলেছে সেটা সে রিপোর্ট করেছে, সত্যি জিনিস রিপোর্ট করার পর তাকে এক ঘন্টার জন্য কেন জেলখানায় থাকতে হলো? এবং আপনি জানেন বাংলাদেশ কোন জায়গায় চলে গেছে, এত অন্যায় ভাবে একটা সাংবাদিককে ধরে নিয়ে গেছে, আমি দেখলাম তার মুক্তির পক্ষে দাবি করেছে সাংবাদিক ইউনিয়ন গুলার একাংশ। আপনি চিন্তা করেন কোথায় আমরা নেমেছি? তো আপনি যারা বলে আমি খুবই আশাবাদী, সরি ভাই আমি খুবই আশাবাদী হতে পারি না,
তাহলে আপনি কেন ডিজিটাল সিকিউরিটি একটা একটা সত্য জিনিস, যে রিটার্নিং অফিসার যদি ভুল করে থাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব, আপনি কেন একজন সাংবাদিককে হাত পাড়া পাড়া ধরে নিয়ে যাবেন? কেন বাংলাদেশ সমস্ত সাংবাদিকদের সাথে প্রতিবাদ করতে পারলো না?
এবং সেই তার রিপোর্টটি
বজায় রেখে আপনি যদি ভয় দিয়ে যদি শাসন করতে চান, ভয় দিয়ে শাসন করা তো সামরিক শাসকদের মানায়, এটা কি আওয়ামী লীগকে মানায়?
জি, আমরা নিশ্চয়ই আলোচনা করব, কারণ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দর্শক এরই মধ্যে প্রশ্ন করেছে এবং তাদের প্রশ্নটি আপনার কাছে সরাসরি তারা করতে চেয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন ঠিক কতটা সুষ্ঠু হলো, সম্পূর্ণ হলো, আরও অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু প্রথমে মন্ত্রিসভার আলোচনাটা শেষ করে সেখানে যেতে চাই। নাঈমুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাই যে ধরেই নিচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটি বলেছেন সে কারণে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে মহাজোটে যারা ছিলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে থাকতে চান না সরকারে, কিন্তু অন্য যারা ছিলেন তাদেরকে কেন মন্ত্রিসভায় রাখা হয়নি?
আমি এটা বলি, দেখেন আমাদের জার্নালিজমেরও কিন্তু নানান রকম উইকনেস। আপনি যে সাধারণ সম্পাদকের যে বক্তব্যটা বলছেন, এগুলি কিন্তু ইনডেপথ ইন্টারভিউ থেকে পাওয়া কথা না, এগুলি হচ্ছে ছাড়া ছাড়া সাউন্ড বাইট। এখন উনি যদি একসাথে বসে পুরো মানে মন্ত্রিসভাটা নিয়ে ডিটেল আলোচনা করতেন, কেন কি হলো, কেন কি হলো না, সেটা তখন বোঝা যেত। আর তোমার পক্ষে সম্ভব না ভাই, হি হ্যাজ নো রেসপন্সিবিলিটি ইন রিকনস্ট্রাকশন অফ দি মন্ত্রিসভা, কারণ এটা প্রাইম মিনিস্টারের একেবারেই একক প্রেরোগেটিভ, উনি ওনার ইচ্ছা, এই আমাদের সংবিধান তাই বলে। তো এটা উনি বলেন, সামনে কথাবার্তা হয়, উনি একটা ধারণা দেন, এইভাবে আমি করছি, মানে ওনারও যদি মন্ত্রিত্ব না থাকতো, ওনাকে যদি বলা হইতো যে না তুমি পার্টি চালাও, সেটাও হতে পারতো। কিন্তু আমি যেটা বলতে চাই যে এখানে আমরা এটা মনে করার কারণ নাই যে এটা শেষ। আমার একটা লেখাও আজকে রিপোর্টিং আছে যেখানে আমি বলেছি যে প্রধানমন্ত্রীর মাথায় তিনটা স্ট্র্যাটেজি কাজ করেছে বলে আমার ধারণা। এক নম্বর হচ্ছে যে ধীরে ধীরে তো আরো তরুণদেরকে এগিয়ে নিয়ে আসা, সুতরাং ন্যাচারালি মন্ত্রিসভায় কিছু সিনিয়র, এবং উনি হিসাব করে দেখেছেন যদি প্রায় 10 বছর একটানা যারা ওনার সাথে মন্ত্রী ছিলেন ওনার সাথে, তাদেরকে এবার উনি আর নেন নাই, নিয়েছেন এক্সেপশন হিসেবে শুধু সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, বাকিদের নেন নাই। তার মানে একটা নীতি নিয়মের ব্যাপার, উনি কোনো আত্মীয় স্বজন নেন নাই, এটা আমরা দেখবো না কেন? উনি কিন্তু মানে একটা যেটাকে বলে তারুণ্য নির্ভর দল মানে করতে চেয়েছেন মানে মন্ত্রিসভাটা, এবং আমার মনে হয় যে বাকি যারা আছেন তাদের মধ্যে কাউকে কাউকে সামনে হয়তো আবার ইনক্লুডও করা হবে, এটা অলরেডি সাধারণ সম্পাদক ইঙ্গিত দিয়েছেন। অন্যদেরকে, এটা আমার ধারণা, অন্যদেরকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যানের পদটাকে মন্ত্রীর সমান মর্যাদা দিয়ে দেওয়া হতে পারে, আমি যেটুকু শুনছি, যদি দিয়ে দেওয়া হয় তাদেরকে সেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে, একজন সিনিয়র মন্ত্রী যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান হন, তখন নতুন মানে মন্ত্রীরা সেখানে গিয়ে কমফোর্টেবল থাকবেন, অ্যাকাউন্টেবিলিটিকে আরো ভালো করা যাবে, এবং এইভাবে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলি মোর ইফেক্টিভ হবে। সঙ্গে সঙ্গে এই যে ধরেন আপনি মহাজোটের কাউকে কাউকে নেওয়া হলো না এবং জাতীয় পার্টিকে নেওয়া হলো না, ওইদিকে ঐক্যফ্রন্টের 7 জন যদি কোনোভাবে থেকে যায় পার্লামেন্টে, তাহলে কিন্তু আমার হিসাবে 49% পার্লামেন্টে তৈরি হয়ে যাবে যারা একটা বিরোধী গ্রুপে থাকবে, যারা সরকারের নাই, যার ফলে তারা কিন্তু সবাই অত্যন্ত গ্লোরিয়াস পলিটিশিয়ান, তারা খুব মানে পরিপক্ক এবং দায়িত্বশীল রাজনীতিক অভিজ্ঞ, ভীষণ অভিজ্ঞ, তারা আমার ধারণা পার্লামেন্টে একটা বিরোধী দলীয় ভূমিকায় আমরা দেখতে পাবো। এভাবে পার্লামেন্টটা তুলনামূলক ভাবে এফেক্টিভ হবে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি গুলিও তুলনামূলক ভাবে এফেক্টিভ হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি কিন্তু আসিফ নজরুল সাহেবের সাথে একমত, আসিফ নজরুলের সাথে একমত এই অর্থে যে আমাদের তো ফান্ডামেন্টাল প্রবলেম আছে, আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিসটা যেভাবে হয় সেখানে এই বিতর্ক হলেও, বিরোধী দল বললেও কিন্তু গ্রহণ হবে ওই সরকারি দলের ইচ্ছা মতো, এটাই আমাদের প্র্যাকটিস। এটাই কারণ আমাদের পার্লামেন্টের মেম্বাররা তো স্বাধীন না যে তারা স্বাধীনভাবে মত দিবে, তাদের মতামত প্রকাশ করবে কোনো ক্রুশিয়াল ইস্যুতে। তো এইগুলি কিন্তু এরকম আরো অনেক নির্বাচন খারাপ হয়েছে, কিন্তু আমরা তো জানি যে আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন তারা তারা কোয়ালিফাইড, কিন্তু তারা ইকুইপড না, তারা স্বাধীন না। এটা আমরা সবসময় আলোচনা করি, তো আজকে আবার এটা ভুলে যাবো কেন? আজকে আবার তাদের কাছ থেকে আমার স্পেশাল প্রত্যাশা থাকবে কেন? আমি মনে করি আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের গুড গভর্নেন্স এর পয়েন্ট অফ ভিউ থেকে এবং দুর্নীতি ব্যাংকের টাকার অনেক ক্ষতি হয়েছে ভাই, সেটা তো ইভেন ইন ইন্ডিয়া দি স্ট্রংগেস্ট ডেমোক্রেসি অ্যারাউন্ড আস, মানে বিসাইড আস বিগেস্ট ডেমোক্রেসি অফ দি ওয়ার্ল্ড, তাদের ব্যাংকিং সমস্যা আমাদের থেকে বেশি। আমি আমাদের কাছে জাস্টিফাই করার জন্য এটা বলছি না, আমি বলছি যে ডেমোক্রেসি কি তাহলে? এটার জন্য মহৌষধ, যদি ডেমোক্রেসি মহৌষধ হইত তাহলে তো ইন্ডিয়াতে এটা হইতো না। আমার পয়েন্ট এটা, আমি এটা সমর্থন করছি না। আমি মনে করি যে আমাদেরকে আরো অনেক সংগ্রাম করতে হবে, আমাদের রাজনৈতিক দলকে করতে হবে, আমাদের সিভিল সোসাইটিকে করতে হবে, এবং আমার মিডিয়াকেও করতে হবে। মিডিয়ার একজন সাংবাদিককে ধরা হয়েছে যারা সাংবাদিকদের রাজনীতি করেন, আমরা জানি সাংবাদিকরা দুইটা রাজনৈতিক দলে বিভক্ত, সুতরাং ওই যে একাংশ করে এতে অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আমি আবার এটাও বলি, এটা কিন্তু প্রচন্ড একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে আন্দোলন ছাড়াই ওই সাংবাদিকের জন্য কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছিল, কিন্তু তাকে রিমান্ড না নিয়েই তাকে কিন্তু বেইলে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এরটা মানে প্রতিবাদ জানাই, কিন্তু তাকে তো আবার উইদিন দি শর্টেস্ট পসিবল টাইম তাকে ছেড়েও দেওয়া হয়েছে। সুতরাং এটাও একটা বাস্তবতা, তার মানে প্রেশারে কাজ হয়। আমাদের দেশে গুড গভর্নেন্স নাই, দুর্নীতি আছে, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র নাই এটা পুরোপুরি বলা যাবে না। আমাদের এখানে সঠিক না এটা, আমাদের বলার অধিকার নাই এটা সঠিক না। আতিক নজরুল, আমি, আমরা যথেষ্ট কথা বলি, দু একটা কথা হয়তো কখনো কখনো পরিস্থিতি পরিবেশের জন্য বলি না বা বলা হয় না, বা আমি আবারও বলি, তারপরে আমরা প্রচুর কথা বলি। এই সরকারের তীব্র সমালোচনা করা হয়, কষাঘাত করা হয়, সুতরাং একেবারে রেয়ার না, কিন্তু উই ফল শর্ট। আমাদের আরো অনেক কাজের অবকাশ রয়ে গেছে, এবং এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। পৃথিবীর কোথাওই তো গণতান্ত্রিক ব্যবস্থা মানে নির্ভেজাল হয় নাই। ফ্রান্সের প্রেসিডেন্ট জনপ্রিয় ভাবে ক্ষমতায় আসার পরেও দেখেন না কিভাবে ইয়েলো ভেস্ট আন্দোলন হয়েছে, মনে হয়েছে স্বৈর শাসকের মতো মনে হয়েছে, এবং তাকে হিটলারের মতো, ইফ ইউ রিমেম্বার, নিউজ পেপার গুলি কভার করেছে, তাকে হিটলারের প্রতিচ্ছবি তার মধ্যে আনা হয়েছে। সুতরাং গণতন্ত্র কোথাওই কিন্তু স্থিতিশীল ভাবে ভালো নাই, বাংলাদেশেও নাই।
আপনি কি মনে করেন বাংলাদেশের সরকার প্রধানকে কেউ হিটলারের প্রতিচ্ছবি বলা বললে বলতে পারবে, বা বললে মামলা খাবে না, বা বলতে সে থাকলে হোক খালেদা জিয়া হোক এর সাথে? আপনি কি মনে করেন এই মুহূর্তে দেশে এরকম পরিস্থিতি আছে যে বাংলাদেশি সংবাদপত্র বাংলাদেশের সরকার প্রধানকে এরকম বলতে পারবে? আপনি যে ফ্রান্সের তুলনাটা নিলেন,
না না আমি তুলনাটা দিলাম যেহেতু ফ্রান্সকে আমরা একটা উচ্চতর মানে গণতান্ত্রিক এবং মানে অনুসরণীয় দেশ মনে করি, তাতে তারা আমাদের স্বপ্ন, তারপরে এই অবস্থা আমি এটা বোঝানোর জন্য। আর বাংলাদেশে শেখ হাসিনার সমালোচনা করা যায় না, তাকে কোন স্বৈর শাসক শাসকের মতো তুলনা করা যাবে কিনা এটা নিয়ে বিতর্ক হইতে পারে, কখনোই যাবে না, কখনোই যায় না এটা আমার মনে হয় না। আপনি যদি একটু মনে রাখেন গত পাঁচ বছরে ডেইলি স্টারে বা প্রথম আলোতে শেখ হাসিনাকে নিয়ে যথেষ্ট, শেখ হাসিনার সরকারকে নিয়ে, তাদের মন্ত্রীদের নিয়ে যথেষ্ট মানে আমি বলবো তীর্যক ক্যারিকেচার শিশির ভট্টাচার্যের প্রকাশিত হয়েছে। তো এগুলি একেবারে হয় না তা না, বাট আমি কিন্তু এগুলোর সাথে একমত, এটা আমি শুরুতেই বলছি।
জি, আমরা আমরা একটু আমাদের
গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে
প্রচুর কাজ করতে হবে।
জি, আমরা একটু দর্শক এবং শ্রোতাদের প্রশ্ন এবং মন্তব্যের দিকে যেতে চাই। আমাদের সঙ্গে অনেক শ্রোতা টেলিফোন লাইনে রয়েছেন, অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন। আমরা একটু একসঙ্গে বেশ কয়েকজন শ্রোতার মন্তব্য নিয়ে আপনাদের দুজনের কাছে আবারও ফিরছি। শুরুতেই শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
নির্বাচনে বর্তমানে যে প্রধান বিরোধী দল যারা হয়েছে তারা জোটসঙ্গী হয়ে নির্বাচন করার পর এখন কিভাবে তারা বিরোধী দলের আসনে বসে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো অনেক শ্রোতা রয়েছে, আর একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরতে চাই। হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার, কি বলছেন?
জি, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি দীপক চক্রবর্তী, আপনার প্রশ্নটি যদি করেন।
হ্যাঁ জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু পঞ্চগড়ে উত্তরবঙ্গে বসবাস করতেছি, এদিন আমাদের একটি গর্ব, সেটা হলো আমাদের এক বছর নুরুল ইসলাম সুজন তিনি গড়াকে মন্ত্রী পদ পেয়েছেন, রেল মন্ত্রী আর কি। তা আমরা পঞ্চগড়বাসী অনেক খুশি, অনেক আনন্দ। আমার প্রশ্ন হচ্ছে, এবার যে আমাদের সংসদ যে নির্বাচন, যেখানে মন্ত্রী পদে দেওয়া দায়িত্ব ভূমিকা পালন করছেন এবং কি আজকে শপথ গ্রহণ হয়ে গেল, আমরা যে সংসদে যাবেন, আমরা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাবো?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর এরই মধ্যে আমাদের দুইজন অতিথি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু ফেসবুকের দিকে দৃষ্টি ফিরাই। অনেক অনেক মন্তব্য আমাদের দুজন অতিথিকেই অনেকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আমি দুই একটি মন্তব্য পড়ে নিয়ে আপনাদের কাছে যেতে চাই। সেক্ষেত্রে আশরাফ মির্জা নামে একজন প্রশ্ন করেছে, বাংলাদেশের নির্বাচন ঠিক বাংলাদেশের নির্বাচন কি সঠিকভাবে সম্পন্ন হয়েছে? আর একজন জয় মাঝি, তিনি বলেছেন, নতুন সরকারের কাছে আবেদন সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত হোক, এটি একটি স্পর্শকাতর বিষয় এবং নিশ্চয়ই আমরা সব জানি, এটা নিয়ে আর একদিন আমরা নিশ্চয়ই আলোচনা করব। নির্বাচনের বিষয়ে আরো অনেকে মন্তব্য করেছেন। আসিফ নজরুল, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশের শিক্ষকের বেতনের চেয়ে পুলিশের বেতন বেশি, এ ব্যাপারে আসিফ নজরুল স্যারের মতামত চাই। আমি আসলে মন্তব্য পড়তে গেলে অনেক সময় চলে যাবে, আমি আমাদের সময়ও বেশি নেই, আমি আপনাদের দুজনের কাছে যেতে চাই। যেমনটা আমাদের একজন শ্রোতা আবদুল্লাহ প্রশ্ন করেছিলেন যে মহাজোটের হয়ে নির্বাচন করেছে, এখন আবার বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি, সেই বিষয়টি কি আপনারা কিভাবে দেখেন? এবং আপনি কি মনে করেন আসিফ নজরুল যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা গত পাঁচ বছরের মতোই আবার থাকবে, নাকি কোনো পরিবর্তনের আশা করেন আপনি?
আশা তো করি, কিন্তু বিশ্বাস করি না কোনো পরিবর্তন হবে। আর জাতীয় পার্টি আপনার বিরোধী দলের ভূমিকা পালন করবে, জাতীয় পার্টির যে প্রধান ব্যক্তি আছে উনার উপর একটা হত্যা মামলা আছে, এখন উনি আপনার কোন রকম ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করেন না দেখে হয়তো হত্যা মামলাটা নিয়ে কোন সরকারের পক্ষ থেকে তোরজন নাই। এত বছর ধরে আপনার ধরেন বেগম খালেদের যে বিরুদ্ধে মামলা চলছে উল্কা গতিতে, আর এরশাদের বিরুদ্ধে মামলাটা আরো পুরনো, এত বড় একটা মামলা, হত্যাকাণ্ডের মামলা, এখন এই মামলাটা তো আপনার ডিপ ফ্রোজেন করে রাখা হয়েছে। এখন আমরা যেহেতু পলিটিক্স, আমি যেহেতু বুঝি, আমি পলিটিক্যাল রিপোর্টার ছিলাম, যে এরশাদের দলের পক্ষে এরকম একটা মামলার খড়গ মাথায় নিয়ে তাদের পক্ষে আপনার কোন কার্যকরী বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব না। আর অন্য যারা আছে মহাজোটের সঙ্গী টঙ্গী, তারা এক সময় তারা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস ছিল, অনেক দায়িত্বশীল ছিল, তাদের সেই চরিত্র এখন আর অক্ষুণ্ণ আছে বলে আমার মনে হয় না, বিকজ তারা অনেকই সরকারে ছিল, অনেক ভয়ে বেনিফিটেড হয়েছে, এবং এমন অনেকে ইলেক্টেড হয়েছে যারা আওয়ামী লীগের আপনার আশীর্বাদ না পেলে, যাদের ইলেক্টেড হওয়ার কোনো কারণই নেই, তারা আপনার কি বিরোধী দল ভূমিকা পালন করবেন জানি না।
এবং আমরা যদি আমরা আসলে সংবিধানের 70 অনুচ্ছেদের কথা মনে রাখি, 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে বিরোধিতা করার খুব বেশি সুযোগ রয়েছে কি না কোন সংসদ সদস্যের? জাতীয় পার্টির অবস্থা তো আমরা জানি,
সমালোচনা করার স্কোপ রয়েছে, সমালোচনা করা আলোচনার শোন। 70 অনুচ্ছেদ নিয়ে অনেক ভুল বুঝাবে গেছে। 70 অনুচ্ছেদ কিন্তু আপনাকে সমালোচনা করতে বা বিতর্ক করতে বাধা দেয় না, এমনকি সরকার দলের এমপি যারা আছে তারাও সরকারের তীব্র সমালোচনা করতে পারে, শুধুমাত্র ভোটাভুটির ক্ষেত্রে। এবং 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমি মনে করি 70 অনুচ্ছেদ কিছুটা ডেমোক্রেটাইজেশন আমি করেছে। এখন আপনার পছন্দ না হলে আপনি ভোটাভুটি বর্জন করতে পারেন, এই জন্য আপনার সংসদ উপর যাবে না। চাইলে অনেক কিছুই করা যায়, বুঝছেন? এখন যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে।
জি, আমরা আবার আপনার কাছে একবার একটু ফিরব। আমরা একটু যেতে চাই নামুল ইসলাম খান আপনার কাছে। যেমনটা আমরা বলছিলাম, আমাদের শ্রোতারাও জানতে চাইছে যে আসলে মহাজোটে হয়ে নির্বাচন করার পর এখন বিরোধী দল সংসদীয় ব্যবস্থাকে ভবিষ্যতে কেমন দেখছেন আপনি?
আমি মহাজোট তো একটা নির্বাচনী জোট, এই নির্বাচনী জোট ধরেন আওয়ামী লীগ থেকেও তো অনেককে মন্ত্রিসভায় রাখা হয় না। এগুলি কি প্রধানমন্ত্রী এক্সপ্লেন করবেন? তারপরও তো রাশিদ খান মেনন অলরেডি বলেছেন তিনি ব্যাখ্যা চাইবেন কেন তাদেরকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে না। আমরা অপেক্ষা করি যে প্রধানমন্ত্রী কি ব্যাখ্যা দেন, তখন যদি ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, এক, মন্ত্রিসভা তো এটা তো দরজা বন্ধ করে দেওয়া হয়নি, সুতরাং এটা আজকেই হতে হবে। এটা এটাই বা কেন, এটা এটা প্রধানমন্ত্রীরও তো কিছু কৌশলগত ব্যাপার থাকে, তারও কিছু চিন্তা ভাবনা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে মন্ত্রিসভায় না নেওয়ার ফলে তাদের ভূমিকা রাখার অবকাশ থাকবে না, সেটা তো এখনো না। সুতরাং এর সামনেগুলি দেখতে হবে। আরেকটা হচ্ছে যে বিরোধী দলের ভূমিকা, জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে শুধু ভূপেন মোহাম্মদ এরশাদ দিয়ে দেখার ব্যাপার নাই, এখানে অনেক মেম্বার্স আছেন। এমনকি আমি তো মনে করি শেষ পর্যন্ত মানে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে ঐক্যফ্রন্ট পার্লামেন্টে থাকবে, এটা আমার দৃঢ় আশাবাদ থাকবে। সুতরাং তাদেরকে কেন্দ্র করে তারা কিন্তু সংখ্যায় মাত্র 7 জন, কিন্তু আমি আপনাকে বলতে পারি এই 7 জন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর 73 পার্লামেন্টেও ছিল, কিন্তু ওই 7 জন কিন্তু অসাধারণ ভূমিকা রেখেছিলেন তখনও, 300 জনের মধ্যে 7 জন। এই 7 জন সঙ্গে অন্যান্যরা, এমনকি আমার ধারণা যদি মহাজোটের ধরেন আমাদের যে আনোয়ার হোসেন মঞ্জু কিংবা হাসানুল হক ইনু বা রাশেদ খান মেনন ওনারা যদি সরকারের মন্ত্রিসভায় না যান, তারাও তো সেখানে ক্রিটিক্যাল ভূমিকা রাখার তাদের স্কোপ আছে। কারণ আমি এটা এই জন্য বলছি, ধরেন আমাদের শিক্ষানীতি নিয়ে নানান রকম ব্যাপারে কিন্তু কিংবা হেফাজতের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় ওনারা কিন্তু ডিফারেন্স দেখিয়েছেন তাদের চিন্তা ভাবনায়। আমি মনে করি এটা বাড়বে। আরেকটা কথা আমি বলতে চাই, কোন সন্দেহ নাই যে মানে একাদশ সংসদের নির্বাচনটা দশম সংসদ নির্বাচনের থেকে বেটার হয়েছে এবং একাদশ সংসদের কার্যক্রমটা বেটার কার্যক্রম হবে। কিন্তু পটেনশিয়ালটা হচ্ছে আগামী 5 বছরে আপনি যদি আওয়ামী লীগের যে ইয়েটা দেখেন, নির্বাচনী ম্যানিফেস্টোটা দেখেন, তারা কিন্তু গুড গভর্নেন্সটাকে এবার টার্গেট করেছে, দুর্নীতিটাকে আরেকটু স্পেশালি টার্গেট করেছে। আমরা আশা করতে চাই আগামী 5 বছরে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের পার্লামেন্টারি সিস্টেমের ইম্প্রুভমেন্ট এবং আরো মানে গুড গভর্নেন্স এর আরো কিছু এক্সাম্পল এই সময়ে তৈরি হবে, আইন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এগুলি কিন্তু সবই আগামী সময়ে হবে। কেন বলছি, কারণ এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এই সময়ে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 5 বছরটাকে ব্যবহার করবেন।
জি নামুল ইসলাম খান, আমরা আপনার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন স্টেটস পার্সন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ হয়ে আসছে। আমরা একটি বিষয়ে, আইনের বিষয়ে, সে কারণে আসিফ নজরুল আপনার কাছে আবার একবার যেতে চাই। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে ভোট জালিয়াতি কারচুপির নানা অভিযোগ এনে। আপনি কি মনে করেন এই মামলা যদি সত্যি করা হয় তার মধ্য দিয়ে কোনো কিছু হতে পারে?
নির্বাচনী ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, তাদের আপনার স্বাধীনতা, এটা নিয়ে আমার প্রচন্ড প্রশ্ন রয়েছে। তারপর আমি মনে করি যাওয়া উচিত, কিছু জিনিস এক্সপোজ হওয়া উচিত, যেগুলো অভিযোগ আকারে আছে সেগুলো এক্সপোজ হওয়া উচিত। এবং আমি মনে করি সরকারের কাছেও আমাদের একটা, আমার একটা প্রশ্ন থাকবে যে সরকার তো বিন্দুমাত্র কোনো উল্টাপাল্টা কেউ রিপোর্ট করলে মামলা করে দেয় বহু ক্ষেত্রে, এত বড় নির্বাচন নিয়ে বিবিসি আপনারা এতগুলো রিপোর্ট করলো যে ওখানে সেন্টারে গন্ডগোল হচ্ছে, আর্মি কোনো অ্যাকশন নিচ্ছে না, তারপর আপনার ব্যালট বাক্স আগেই ভর্তি করা হয়ে গেছে, কিছু মানুষ চেঁচিয়ে বলছে আমরা ভোট দিতে পারছি না, এগুলো যদি ভুল হতো আমরা তো সরকারকে দেখি একটু ভুল হলেই মামলা করে দেয়, মামলা করছে না কেন? আর যদি মামলা না করে থাকে, যদি সরকারেরও সন্দেহ থাকে এরকম কিছু জিনিস ঘটেছে কিনা, তাহলে তো অ্যাটলিস্ট তো তাদের তো একটা একটা তো জবাব দেওয়া উচিত, তাদের তো একটা থরো ইনভেস্টিগেশন করা উচিত যে মানে এটা কি ধরনের নির্বাচন। আমার জীবনে আমি কখনো দেখি নাই একটা নির্বাচনে অন্য দলের কোনো পোস্টার নাই, কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আপনি নির্বাচনের আগে পেপার গুলো যদি দেখেন, কতজন বিরোধী দলের প্রার্থীর উপর আক্রমণ করা হয়েছে, কতবার তারা কমপ্লেইন করেছে, কতবার নির্বাচনের আগের দিন প্রার্থীর বাসার ভিতর ঢুকে মামলার রিপোর্ট সেপ্টেম্বরে
দিয়েছে,
একটা উত্তর তো দিবেন
আপনি, আমরা নিশ্চয়ই সেই নির্বাচন
বন্ধ করে রাখুক,
সেই নির্বাচনের পরিবেশ এবং কতটা সুষ্ঠু হচ্ছে তা নিয়ে আরো একবার আলোচনা করব আর এক সপ্তাহে, এবং নিশ্চয়ই আশা করব সে সময় আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, নিশ্চয়ই আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।